বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা বাকারার 255 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু لا تأخذه سنة ولا نوم، له ما في السماوات وما في الأرض، من يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء وَسِعَ كُرْسِيُّهُ السَّمَاوَاتِ وَالْأَرْضَ وَلَا يَؤُودُهُ حِفْظُهُمَا وَهُوَ الْعَلِيُّ الْعَظِيمُ صَدَقَ اللَّهُ
বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ নেই, তিনি জীবিত, সব কিছুর ধারক। তাকে তন্দ্রা এবং নিদ্রা স্পর্শ করতে পারে না। আকাশ ও পৃথিবীতে যা কিছু আছে সবই তাঁর। এমন কে আছে তাঁর কাছে তাঁর অনুমতি ছাড়া সুপারিশ করবে? বান্দাদের সামনে কিংবা পেছনে যা কিছু রয়েছে সব কিছুর ব্যাপারেই তিনি জানেন। তিনি যেটুকু ইচ্ছা করেন তা ব্যতীত তাঁর জ্ঞানের কিছুই তারা আয়ত্ত করতে পারে না। তাঁর সিংহাসন আকাশমণ্ডলী ও পৃথিবী জুড়ে পরিব্যাপ্ত, আর এগুলোকে ধারণ বা রক্ষণাবেক্ষণে তিনি ক্লান্ত হন না। তিনি সর্বোচ্চ এবং সর্বাপেক্ষা মহান। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ বৃহস্পতিবার 28 অক্টোবর, 13 কার্তিক এবং ফার্সি 6 অবন। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি বাবুল আখতার। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে 11,600 কিলোহার্টসে এবং সৌদি আরবের শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে 9,870 কিলোহার্টসে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার জন্য এবং ওয়েবসাইট ভিজিট করার জন্য লগ ইন করুন এই ঠিকানায় parsstudio.com/bn। ফেসবুকে সরাসরি শুনতে পাবেন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের এই অনুষ্ঠান ইরানস্যাট বা বাদ 5 স্যাটেলাইটও প্রচারিত হয়। এবার আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতে থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতাদের পাঠানো দুটি রিপোর্ট। এরপর থাকবে সংবাদ বিশ্লেষণমূলক প্রাত্যহিক আয়োজন দৃষ্টিপাত। আজকের দৃষ্টিপাতে থাকছে যথারীতি দুটি প্রতিবেদন। আসন্ন ভিয়েনা আলোচনায় ইরানের অবস্থান সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা শুনবেন দৃষ্টিপাতের শুরুতেই। এছাড়া বাংলাদেশের নির্বাচনের মাঠ খালি করতেই সরকার বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দিচ্ছে বলে ফখরুলের অভিযোগ এবং অবাদুল কাদেরের প্রতিক্রিয়া সম্পর্কে ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খানের একটি প্রতিবেদন শুনবেন দ্বিতীয় পর্যায়ে। দৃষ্টিপাতের পর থাকবে শিশু কিশোরদের জন্য সাপ্তাহিক পরিবেশনা রংধনু। প্রান্তিক আয়োজনে রয়েছে নিয়মিত পরিবেশনা কথাবার্তা। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ। আর সময় থাকলে আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানাগুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তবে সবকিছুর আগে সর্বশেষ বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম। ইরান নয় পরমাণু সমঝোতা লঙ্ঘনকারীরা আলোচনা থেকে দূরে রয়েছে, পাশ্চাত্যের চাপের মুখে জানালেন ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী। সৌদি আরবের সঙ্গে বাণিজ্যিক লেনদেন আবার শুরু হয়েছে বলে জানালেন ইরানি কর্মকর্তা। ব্যাংকিং লেনদেনের সংকট কাটিয়ে ওঠার আশাবাদ। কুমিল্লা সহ বাংলাদেশের 6টি জেলায় সাম্প্রতিক সাম্প্রদায়িক হামলার ঘটনা তদন্ত করার জন্য সংশ্লিষ্ট জেলা জজদের প্রতি হাইকোর্টের নির্দেশ। এবং ভারত ও চীনের মধ্যে সীমান্ত সংঘাত উত্তেজনার মধ্যে চীনের নয়া সংশোধিত সীমান্ত আইন নিয়ে উদ্বেগ প্রকাশ করল নয়াদিল্লি। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, সংবাদ শিরোনাম শুনলেন। এবার বিস্তারিত বিশ্ব সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সোহেল আহমেদ। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ ইউসুফ খামেনেই বলেছেন শহীদেরা আল্লাহর মনোনীত মানুষ, তারা সঠিক পথ নির্বাচন করেছেন এবং আল্লাহ তাদেরকে এই লক্ষ্যে পৌঁছানোর জন্য মনোনীত করেছেন। আমাদের বৈষয়িক হিসাব নিকাশের মাধ্যমে শহীদদের মূল্য নির্ধারণ সম্ভব নয়। তিনি ইরানের জানজান প্রদেশের শহীদদের স্মরণ অনুষ্ঠানের আয়োজকদের সঙ্গে এক বৈঠকে এসব কথা বলেছেন। সর্বোচ্চ নেতা আরো বলেন, শহীদেরা পৃথিবীর সর্বোত্তম ব্যবসায় বিজয় লাভ করেছে। শাহাদাত হল চূড়া, তবে ঢাল ছাড়া চূড়া অর্থহীন। আমরা অনেকেই চূড়ায় পৌঁছাতে চাই, এজন্য আমাদেরকে ঢাল পার হয়ে উপরে উঠতে হবে। আর এই ঢালগুলো হল আন্তরিকতা, আত্মত্যাগ, সত্যবাদিতা, আধ্যাত্মিকতা, সংগ্রাম, ক্ষমা, আল্লাহর প্রতি গভীর মনোযোগ, মানব সেবা, ন্যায়ের পথে সংগ্রাম এবং ধর্মের কর্তৃত্ব প্রতিষ্ঠার জন্য চেষ্টা প্রচেষ্টা। তিনি বলেন, আপনি যদি এই পথে চলেন তাহলে আপনার কাঙ্ক্ষিত চূড়ায় পৌঁছার সম্ভাবনা রয়েছে। ইরানের শীর্ষ পরমাণু আলোচক বলেছেন 2015 সালে সই হওয়া পরমাণু সমঝোতার প্রতি যারা সম্মান দেখাতে ব্যর্থ হয়েছে তারাই এখন আলোচনার টেবিল থেকে দূরে রয়েছে। তিনি বলেন, ইরান আলোচনার টেবিল থেকে দূরে সরে যায়নি, বরং ইরান পরিপূর্ণভাবে এই সমঝোতা বাস্তবায়নে সহযোগিতা করেছে এবং কখনো আগে আলোচনার টেবিল ত্যাগ করেনি। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী আলী বাকের কানি প্রেস টিভিকে দেয়া সাক্ষাৎকারে একথা বলেছেন। পরমাণু সমঝোতা পুনরুজ্জীবিত করার লক্ষ্যে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় দীর্ঘদিন ধরে যে সংলাপ চলে আসছে তাতে তেহরানের ফিরে আসার জন্য পশ্চিমা দেশগুলোর চাপ সৃষ্টি সম্পর্কে মন্তব্য করতে গিয়ে তিনি এসব কথা বলেন। ইরানের প্রেসিডেন্ট নির্বাচন এবং ক্ষমতার পালা বদলের কারণে গত জুন মাস থেকে ভিয়েনা সংলাপ বন্ধ রয়েছে। আলী বাকেরি গতকাল ঘোষণা করেছেন যে নভেম্বরের মধ্যেই তারা ভিয়েনা সংলাপে আবার ফিরে আসবেন। ইরানের এক্সপোর্ট ফেডারেশনের চেয়ারম্যান মোহাম্মদ লাহুতি বলেছেন, সৌদি আরবের সঙ্গে তার দেশের বাণিজ্যিক লেনদেন সম্পর্ক আবার শুরু হয়েছে এবং ইরানি পণ্যবাহী একটি জাহাজ সৌদি আরবের একটি বন্দরে নোঙর করেছে। লাহুতি বলেন, দুটি দেশের মধ্যে রাজনৈতিক সম্পর্ক থাকলে তা দ্বিপক্ষীয় অর্থনৈতিক সম্পর্কের উপর ইতিবাচক প্রভাব ফেলে, তবে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বাণিজ্যিক সম্পর্কের ক্ষেত্রে ব্যাংকিং লেনদেনে এখনও সমস্যা রয়ে গেছে যা অচিরেই দূর করা হবে। সৌদি আরব সহ প্রতিবেশী দেশগুলো দেশের সঙ্গে অদূর ভবিষ্যতে অর্থনৈতিক ও বাণিজ্যিক লেনদেন ব্যাপকতা লাভ করবে বলেও তিনি আশা প্রকাশ করেন। একই সঙ্গে আগামী ছয় মাসে ইকোভুক্ত দেশগুলোর সঙ্গে ইরানের বাণিজ্যিক সহযোগিতা শক্তিশালী হবে বলেও ইরানের এক্সপোর্ট ফেডারেশনের সভাপতি আশা প্রকাশ করেছেন। কুমিল্লা সহ বাংলাদেশের ছয়টি জেলায় সাম্প্রদায়িক হামলার ঘটনা তদন্ত করার জন্য সংশ্লিষ্ট জেলা জজদের প্রতি নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে এ বিষয়ে রিটের শুনানি নিয়ে রুল জারি করেছেন আদালত। রুলে সংখ্যালঘু সম্প্রদায়কে নিরাপত্তা দিতে কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চাওয়া হয়েছে। এ সম্পর্কে আরও জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের বিশেষ সংবাদদাতা।
কুমিল্লা সহ দেশের ছটি জেলায় সাম্প্রতিক সাম্প্রদায়িক হামলার ঘটনা তদন্ত করার জন্য সংশ্লিষ্ট জেলা জজদের প্রতি নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আগামী 60 দিনের মধ্যে এ বিষয়ে তদন্ত করে আদালতে প্রতিবেদন দাখিল করতে সংশ্লিষ্টদের বলা হয়েছে। কুমিল্লা ছাড়া অন্য 5 জেলার মধ্যে রয়েছে চাঁদপুর, নোয়াখালী, চট্টগ্রাম, রংপুর ও ফেনী। একই সঙ্গে এ বিষয়ে রিটের শুনানি নিয়ে রুল জারি করেছেন আদালত। রুলে সংখ্যালঘু সম্প্রদায়কে নিরাপত্তা দিতে কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চাওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার হাইকোর্টের বিচারপতি মোহাম্মদ মফিজুর রহমান মিয়া ও বিচারপতি মোহাম্মদ কামরুল হোসেন মোল্লার সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন। আজ আদালতে রাষ্ট্রপক্ষের শুনানিতে ছিলেন প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল এ এম আমিনউদ্দিন, আর রিটের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া। এদিকে পল্টনে বিএনপি কার্যালয়ের সামনে সাম্প্রদায়িক সম্প্রীতি সমাবেশে পুলিশের সাথে সংঘর্ষের ঘটনায় আটক বিএনপির 15 নেতাকর্মীকে 2 দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন ঢাকা মহানগর হাকিম আদালত। দেশের বিভিন্ন স্থানে পূজা মণ্ডপে এবং হিন্দু সম্প্রদায়ের বাড়িতে হামলার প্রতিবাদে গত 26 অক্টোবর সকালে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সাম্প্রদায়িক সম্প্রীতি সমাবেশের আয়োজন করে বিএনপি। সমাবেশ শেষে পুলিশের সাথে সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে 50 জনকে গ্রেপ্তার করে। পরে সহিংসতার অভিযোগে পুলিশ মামলা দায়ের করে। আর এই মামলায় যুবদলের কেন্দ্রীয় সভাপতি সাইফুল ইসলাম নীরব এবং সাধারণ সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু সহ 97 জন বিএনপি নেতাকর্মীকে আসামি করা হয়েছে। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
এদিকে বাংলাদেশে চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচন এবং আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ভিন্ন ভিন্ন ঘটনায় 10 ঘণ্টায় 3 জন নিহত এবং অন্তত 6 জন আহত হয়েছে। আজ ভোরে নরসিংদীর রায়পুরা উপজেলায় কাচারিকান্দি গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে 2 জন নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন অন্তত আরও 40 জন। ওদিকে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার মীর ওয়ারিশপুর ইউনিয়নে আবু সাইয়েদ রিপন নামের এক আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। ভারত 5,000 কিলোমিটার পাল্লার একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। ভারতের বিজ্ঞানী ও সামরিক বিশেষজ্ঞরা দাবি করেছেন ক্ষেপণাস্ত্র পরীক্ষা সফল হয়েছে। ভারতের ইংরেজি দৈনিক ইন্ডিয়া টুডে জানিয়েছে, গতকাল সন্ধ্যা 7:50 দিকে উড়িষ্যার এপিজে আব্দুল কালাম উপদ্বীপ থেকে অগ্নি 5 নামের ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, প্রথমে ব্যবহার না করার নীতি অনুসরণ করে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্য নিয়ে অগ্নি-5 ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালানো হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, 3 ধাপের সলিড ফুয়েল পরিচালিত ইঞ্জিনের এই ক্ষেপণাস্ত্র অত্যন্ত নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। ভারত চীন সীমান্ত সংঘাতের আবহে চীনের নয়া সীমান্ত আইন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে নয়াদিল্লি। গত 23 অক্টোবর চীন সরকার স্থল সীমান্তের নয়া সংশোধিত আইন পাশ করে। সেই আইন অনুযায়ী প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পাদিত বিভিন্ন সীমান্ত চুক্তি মেনে চললেও নিজেদের অধীনে থাকা এলাকাগুলোকে রদবদল করার অধিকারও সংরক্ষণ করেছে বেইজিং। এ সম্পর্কে বিস্তারিত বলছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা।
ভারত চীন সীমান্ত সংঘাতের আবহে চীনের নয়া সীমান্ত আইন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে নয়াদিল্লি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি গতকাল বুধবার এক বিবৃতিতে বলেছেন, নয়া আইন প্রণয়নের বিষয়ে চীনের একতরফা সিদ্ধান্ত বর্তমান দ্বিপক্ষীয় সীমান্ত ব্যবস্থাপনার উপরে প্রভাব ফেলতে পারে সীমান্ত সংক্রান্ত বিষয়ে, যা আমাদের উদ্বেগের কারণ। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, নিয়ন্ত্রণ রেখায় শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে চীনের সঙ্গে সহমতের ভিত্তিতে একাধিক দ্বিপক্ষীয় চুক্তি, প্রোটোকল এবং ব্যবস্থাপনা রয়েছে। নয়াদিল্লির আশা, বেজিংয়ের নয়া আইন প্রণয়নের একতরফা পদক্ষেপ সেগুলোর পরিপন্থী হয়ে উঠবে না। গত 23 অক্টোবর চীন আইন বদলে স্থল সীমান্তের নয়া সংশোধিত আইন পাশ করিয়ে নিয়েছে। সেই আইন অনুযায়ী প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পাদিত বিভিন্ন সীমান্ত চুক্তিকে চীন মেনে চলবে, কিন্তু নিজেদের অধীনে যে এলাকা আছে সেগুলোকে রদবদল করার অধিকারও থাকবে। চীনের জেলা ও প্রদেশের সীমান্তবর্তী এলাকার পুনর্বিন্যাস ও সরকারিভাবে সংযোজন বিয়োজন করার অধিকারও থাকবে। এজন্য পাশের দেশগুলোর সঙ্গে কোনো আলোচনার প্রয়োজনই নেই। সেদেশের সরকারি সংবাদ সংস্থা জিনহুয়া জানিয়েছে, চীনের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা রক্ষার উদ্দেশ্যে আগামী 1 জানুয়ারি থেকে ওই নয়া আইন কার্যকর হবে। এদিকে বুধবার ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ইন্দো প্যাসিফিক রিজিওনাল ডেভেলপমেন্ট সংক্রান্ত সম্মেলনে সরাসরি চীনের নাম উল্লেখ না করে সমুদ্র রুট এবং জলবাণিজ্যে ভারতের সার্বভৌম অধিকার নিয়ে বেজিংকে কড়া বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, সমুদ্র রুটে সকলের সমান অধিকার, কোনো আগ্রাসন ভারত মানবে না, ভারত যে কোনো চ্যালেঞ্জেরই জবাব দেবে বলেও রাজনাথ সিং মন্তব্য করেন। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
ফিরছি সংবাদে। আফগানিস্তানের অন্তর্বর্তী তালেবান সরকারের প্রতিরক্ষা মন্ত্রী ও সাবেক তালেবান নেতা মোল্লা উমরের ছেলে মোল্লা মোহাম্মদ ইয়াকুব প্রথমবারের মতো গণমাধ্যমের সঙ্গে মুখোমুখি কথা বলেছেন। তিনি আফগানিস্তানের ব্যবসায়ীদের এক অনুষ্ঠানে উপস্থিত হলে গণমাধ্যম কর্মীরা তার সঙ্গে কথা বলেন। অনুষ্ঠানে মোল্লা ইয়াকুব আফগানিস্তানের স্বাস্থ্য খাতে বিনিয়োগ করার জন্য তার দেশের ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান। রাজধানী কাবুলে জেনারেল মোহাম্মদ দাউদ খান সামরিক হাসপাতালে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। আফগান প্রতিরক্ষামন্ত্রী বলেন, আফগানিস্তানে যুদ্ধ, সহিংসতা ও রক্তপাতের দিনগুলো শেষ হয়ে গেছে, এখন দেশ গঠনের সময়। তিনি আফগান নাগরিকদেরকে এমনভাবে চিকিৎসা দেওয়ার জন্য চিকিৎসকদের প্রতি আহ্বান জানান যাতে কোনো মানুষ দেশের বাইরে চিকিৎসা নিতে যাওয়ার কথা চিন্তা না করে। এদিকে আফগানিস্তানের অন্তর্বর্তী তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি বুধবার কাতারের রাজধানী দোহায় আমেরিকাসহ অন্তত 1 ডজন পশ্চিমা দেশের কূটনীতিকদের সঙ্গে বৈঠক করেছেন। আফগান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আব্দুল কাহার বালখি বুধবার এ খবর জানিয়ে বলেছেন, আজ দোহায় আফগানিস্তানে নিযুক্ত মার্কিন মিশন প্রধান ইয়ান ম্যাককারি পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির সঙ্গে সাক্ষাৎ করেছেন। এক টুইটার বার্তায় তিনি আরো বলেন, সাক্ষাতে আমেরিকার সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কের পাশাপাশি আরও বেশ কয়েকটি বিষয়ে আলোচনা হয়েছে। আফগানিস্তানে 20 বৎসরের মার্কিন শাসনের অবসান ঘটিয়ে গত 15 আগস্ট তালেবান দেশটির নিয়ন্ত্রণ গ্রহণ করে। এরপর আন্তর্জাতিক মুদ্রা তহবিল ও বিশ্বব্যাংক সহ আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানগুলো আফগানিস্তানকে অর্থ সরবরাহ বন্ধ করে দেয়। মার্কিন সরকার আফগানিস্তানের শত শত কোটি ডলার অর্থ আটকে দেয়। বুধবারের সাক্ষাতে আমির খান মুত্তাকি তার দেশের আটক অর্থ ও সম্পদ ছেড়ে দিতে আন্তর্জাতিক সমাজের প্রতি আহ্বান জানান। ইয়েমেনের প্রতিরক্ষামন্ত্রী মোহাম্মদ আল আতিফি বলেছেন, সৌদি নেতৃত্বাধীন কথিত আরব জোট এরই মধ্যে পরাজিত হয়েছে। তাদের সামনে পরাজয় মেনে নেয়া ছাড়া আর কোনো পথ নেই। লেবাননের আল আকবার পত্রিকাকে দেয়া সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেছেন। আতিফি তার সাক্ষাৎকারে আরও বলেন, সাম্প্রতিক বৎসরগুলোতে ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলনের যোদ্ধারা এবং তাদের সমর্থিত সামরিক বাহিনী সৌদি জোটের বিরুদ্ধে অনেক বড় অভিযান পরিচালনা করেছে। মোহাম্মদ আল আতিফি বলেন, কৌশলগত এবং সামরিক বাস্তবতার নিরিখে আমরা সারা বিশ্বের সামনে আজ একথা ঘোষণা করছি যে ইয়েমেনের বিরুদ্ধে আন্তর্জাতিক আগ্রাসন পরাজিত হয়েছে। তিনি আরো বলেন, আগ্রাসী জোটের সামনে এখন আর বড় রকমের পরাজয় মেনে নেওয়া ছাড়া কোনো পথই খোলা নেই। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।
বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানের এ পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছি আমি বাবুল আখতার। শ্রোতা বন্ধুরা, আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী আলি বাকরি কানি বলেছেন, পরমাণু সমঝোতা দেওয়া প্রতিশ্রুতি পাশ্চাত্য ফের লঙ্ঘন করবে না এবং বেআইনি পদক্ষেপ থেকে বিরত থাকবে এমন নিশ্চয়তা চায় তেহরান। আসন্ন ভিয়েনা আলোচনার বিষয়ে তেহরানের অবস্থান তুলে ধরতে গিয়ে তিনি একথা বলেন। এ সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পরে শোনাচ্ছেন সহকর্মী রেজওয়ান হোসেন।
ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী আলি বাকেরি কানি বলেছেন, পরমাণু সমঝোতায় দেয়া প্রতিশ্রুতি পাশ্চাত্য ফের লঙ্ঘন করবে না এবং অযৌক্তিক ও বেআইনি পদক্ষেপ থেকে বিরত থাকবে এমন নিশ্চয়তা চায় তেহরান। তিনি ইউরোপীয় ইউনিয়ন বা ইইউর পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কর্মকর্তা জোসেফ বোরেলের চিফ অব স্টাফ এন্ড্রিক মুরার সঙ্গে সাক্ষাতে একথা বলেছেন। বিগত বছরগুলোতে পাশ্চাত্যের প্রতিশ্রুতি ভঙ্গ, বেআইনিভাবে পরমাণু সমঝোতা থেকে আমেরিকার বেরিয়ে যাওয়া এবং ইরানের স্বার্থ রক্ষায় ইউরোপের অনীহা ও গড়িমসির তিক্ত অভিজ্ঞতার কথা উল্লেখ করে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী বলেছেন, আমাদের দাবি হচ্ছে কার্যকরভাবে নিষেধাজ্ঞা তুলে নিতে হবে, ইরানের সঙ্গে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক স্বাভাবিক করার সুযোগ দিতে হবে এবং যে সমঝোতাই হোক না কেন তাতে ইরানের প্রধান দাবি দেওয়া পূরণের নিশ্চয়তা থাকতে হবে। এন্ড্রিক মুরার সঙ্গে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাতে আগামী নভেম্বর মাসে পরমাণু সমঝোতা নিয়ে ফের আলোচনায় বসার সিদ্ধান্ত হয়েছে। 2018 সালের 8 মে যুক্তরাষ্ট্র একতরফাভাবে পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার পর ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা উঠিয়ে নেয়া এবং পরমাণু সমঝোতায় যুক্তরাষ্ট্রকে ফিরিয়ে আনার জন্য ভিয়েনায় এ পর্যন্ত 6 দফা আলোচনা অনুষ্ঠিত হয়েছে। কিন্তু আমেরিকা ইরান বিরোধী নিষেধাজ্ঞা বহাল রাখার নীতিতে অটল থাকায় ওইসব আলোচনা থেকে কোনো ফল বয়ে আসেনি। ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান সম্প্রতি নিউ ইয়র্ক সফরকালে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধানের সঙ্গে সাক্ষাতে বলেছেন, নিষেধাজ্ঞা তুলে নেওয়া বিষয়ক আলোচনায় ইরান ফিরে আসবে, কিন্তু আমাদের অর্থনৈতিক স্বার্থ রক্ষার বিষয়ে কোনোরকম ছাড় দেওয়া হবে না। তিনি বলেন, প্রতিপক্ষ যদি তাদের প্রতিশ্রুতি পালন করে তাহলে ইরানও তার কথা রাখবে। 2015 সালে 6 জাতি গোষ্ঠীর সঙ্গে ইরানের পরমাণু সমঝোতার ভিত্তিতে ইরান বিরোধী নিষেধাজ্ঞা উঠিয়ে নেওয়া হয়েছিল, কিন্তু যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি ইরানের ব্যাপারে দেয়া তাদের একটি প্রতিশ্রুতিও পালন করেনি। তারপরও ইরান পরমাণু সমঝোতা মেনে চলেছে। এ অবস্থায় আগামী নভেম্বরে ফের যে পরমাণু আলোচনা শুরু হতে যাচ্ছে তাতে ইরান পাশ্চাত্যের পক্ষ থেকে প্রতিশ্রুতি পালনের যে নিশ্চয়তা চেয়েছে তা যথার্থ বলে পর্যবেক্ষকরা মনে করছেন।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/bn। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
দৃষ্টিপাতে এবার বাংলাদেশ প্রসঙ্গ। বাংলাদেশের নির্বাচনী মাঠ খালি করতে সরকার সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা ঘটিয়ে বিএনপি নেতাকর্মীদের মামলায় জড়াচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সম্পর্কে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের প্রতিক্রিয়া নিয়ে প্রতিবেদন করেছেন ঢাকা থেকে আমাদের প্রতিনিধি আব্দুর রহমান খান।
বাংলাদেশের ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সরকারের সড়ক সেতু মন্ত্রী ওবায়দুল কাদের আজ বলেছেন, শেখ হাসিনা সরকার কখনো খালি মাঠে গোল দিতে চায় না। সরকার চায় প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন, আর খালি মাঠে গোল দিতে আওয়ামী লীগ অভ্যস্তও নয়। এর আগে দেশের প্রধান বিরোধী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, নির্বাচনী মাঠ খালি করতে সরকার সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা ঘটিয়ে বিএনপির নেতাকর্মীদের মামলায় জড়াচ্ছে। আজ বৃহস্পতিবার ওবায়দুল কাদের তার বাসভবনে ব্রিফিংকালে বিএনপির বক্তব্যের প্রতিবাদ জানিয়ে বলেন,
সরকার চায় প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন, খালি মাঠে গোল দিতে আওয়ামী লীগ অভ্যস্ত, কারণ বিএনপি জন্মলগ্ন থেকে এই চর্চা করে আসছে। সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার মাধ্যমে বিএনপি পরিস্থিতি ঘোলাটে করতে চেয়েছিল, কিন্তু সরকার তার শক্ত হাতে দমন করেছে। বিএনপির কর্মসূচি মানেই জনগণের মাঝে আতঙ্ক সৃষ্টি করা। আমরা বিএনপিকে সতর্ক করে বলতে চাই, কর্মসূচির নামে কোনরূপ সন্ত্রাস সৃষ্টি কিংবা জনভোগান্তি সৃষ্টি করলে বাংলাদেশ আওয়ামী লীগ বসে থাকবে না, জনগণকে নিয়ে প্রতিহত।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবারও বলেন, নির্বাচন আওয়ামী লীগ সরকারের অধীনে নয়, নির্বাচন হবে নির্বাচন কমিশনের অধীনে। ওবায়দুল কাদের বিএনপিকে সতর্ক করে দিয়ে বলেন, বিএনপি কর্মসূচির নামে সন্ত্রাস ও জনভোগান্তি সৃষ্টি করলে আওয়ামী লীগ জনগণকে সঙ্গে নিয়ে তা কঠোরভাবে প্রতিহত করবে। পূজামণ্ডপে হামলার ঘটনায় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে সরকারের মামলা দেবার অভিযোগ সত্য নয় এমনটি জানিয়ে ওবায়দুল কাদের বলেন, কে কোন দল করে সেটা দেখা নয়, ভিডিও ফুটেজ দেখে চিহ্নিতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এদিকে রাজধানীর পল্টনে পুলিশের সাথে সংঘর্ষের ঘটনায় বিএনপির 15 জন নেতাকর্মীর 2 দিন করে রিমান্ড দিয়েছেন আদালত। এ প্রসঙ্গে গতকাল দুপুরে এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, এই মামলাগুলো করার একমাত্র উদ্দেশ্য হচ্ছে বিএনপিকে হয়রানি করা, তাদেরকে রাজনীতি থেকে দূরে রাখার চেষ্টা করা, মাঠ থেকে একদম সরিয়ে দেওয়া যায় মিথ্যা মামলা দিয়ে সাজা দিয়ে, এজন্য এই ঘটনাগুলো ঘটানো হচ্ছে। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
প্রতিবেদনটি শুনলেন। আর এরই মধ্যে দিয়ে শেষ হল সংবাদ ভাষণ অনুষ্ঠান দৃষ্টিপাত। এখন রয়েছে শিশু কিশোরদের জন্য আমাদের সাপ্তাহিক পরিবেশনা রংধনু।
রংধনু
রংধনু আসরের কাছের ও দূরের শিশু কিশোর বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি পরিবারের সবাইকে নিয়ে ভালো ও সুস্থ আছো। আজকের আসরে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি, আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি আক্তার জাহান। বন্ধুরা, তোমরা আব্বাসীয় খলিফা হারুনুর রশিদের নাম শুনেছ? কোনো কোনো ইতিহাসবিদ তাকে ন্যায়পরায়ণ রাজা হিসেবে তুলে ধরলেও তিনি ছিলেন একজন জালিম শাসক। তার শাসনামলে নবীবংশের মহান ইমামদের উপর জুলুম, নির্যাতন এবং আলেম ও প্রতিবাদীদের কারাগারে নিক্ষেপ ও হত্যার বহু ঘটনা ঘটেছে।
খলিফা হারুনুর রশিদের কথা উঠলেই তার আমলের বিখ্যাত আলেম ওয়াহাব ইবনে আমরের কথা চলে আসে। খলিফা হারুন ওই আলেমকে বাগদাদের প্রধান বিচারপতি করতে চেয়েছিলেন, কিন্তু তিনি একজন জালিম শাসককে সহযোগিতা করতে চাননি বলে বাকি জীবন পাগল হবার ভান করে কাটিয়ে দেন। পরবর্তীতে তিনি বাহলুল পাগল নামেই পরিচিতি পান।
বন্ধুরা, আজকের আসরে খলিফা হারুনুর রশিদ ও বাহলুলকে নিয়ে কয়েকটি ঐতিহাসিক ঘটনা শোনাব, আর সবশেষে থাকবে এক নতুন বন্ধুর গান সহ সাক্ষাৎকার। আমাদের আজকের অনুষ্ঠানটি তৈরি করেছেন আশরাফুর রহমান।
আব্বাসীয় বংশের পঞ্চম খলিফা হারুনুর রশিদ একবার বাগদাদে একজন প্রধান বিচারপতি নিয়োগ দিতে চাইলেন। কাকে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেয়া যায় এ নিয়ে তার সভাসদদের সাথে পরামর্শ করতে বসলেন। সবাই বলল, ওয়াহাব ইবনে আমরের চেয়ে এই পদের যোগ্য আর কেউ নেই, কারণ তিনি একজন নাম করা আলেম ও ফকিহ ব্যক্তি। সবার পরামর্শে খলিফা হারুন বাহলুলকে ডাকলেন। তাকে উদ্দেশ্য করে বললেন, ফকির সাহেব, আপনাকে আমরা প্রধান বিচারপতি বানাতে চাই, এত বড় পদে বসতে নিশ্চয়ই আপনার আপত্তি নেই।
ওয়াহাব ইবনে আমর খলিফার এ প্রস্তাবে মোটেই রাজি ছিলেন না, কারণ তিনি জানতেন জালিম শাসকের অধীনে এ ধরনের কোনো দায়িত্ব খিয়ানত ও গোনাহার ক্ষেত্র তৈরি করতে পারে। তাছাড়া কোন জালিম শাসককে সহযোগিতা করার পক্ষপাতী তিনি ছিলেন না। তাই তিনি বললেন, মাননীয় খলিফা, আমি আপনার প্রস্তাব গ্রহণ করতে পারছি না, কারণ আমি নিজেকে এ কাজের যোগ্য মনে করি না।
খলিফা বললেন, কিন্তু বাগদাদের লোকেরা তো আপনাকে এই কাজের জন্য সবচেয়ে যোগ্য বলে মনে করে, তাদের পরামর্শেই তো আমি আপনাকে ডেকেছি।
বাহলুল বললেন, না না, তারা ঠিক বলেনি, আমার যোগ্যতার ব্যাপারে তারা আমার চেয়ে বেশি জানেন না। এরপরও যদি আপনি মনে করেন যে আমি মিথ্যা বলছি, তাহলে আমাকে বিচারক বানানো ঠিক হবে না, কারণ কোনো মিথ্যাবাদী বিচারক হওয়ার যোগ্যতা রাখে না।
বাহলুলের সাহস ও যুক্তি দেখে খলিফা খানিকটা অবাক হলেন। তিনি বুঝতে পারলেন বাহলুল ইচ্ছে করেই দায়িত্ব এড়াতে চাইছে। খলিফা হারুন এবার ভয়ভীতি দেখানোর কৌশল নিলেন। রেগে গিয়ে বাহলুলকে বললেন, তুমি যত তালবাহনাই করো না কেন, আমার আদেশ তোমাকে মানতেই হবে, নইলে তোমাকে চরম শিক্ষা দেব।
অবস্থা বেগতিক দেখে বাহলুল বললেন, আমাকে একদিন সময় দিন, আপনার প্রস্তাবটা নিয়ে একটু চিন্তা ভাবনা করি, তারপর সিদ্ধান্ত জানাই।
খলিফা বললেন, ঠিক আছে, তোমাকে একদিনের সময় দিলাম, তবে মনে রেখো আমার সিদ্ধান্ত তোমাকে মেনে নিতেই হবে।
এরপর বাহলুল বাদশাহ হারুনের দরবার থেকে বের হয়ে এলেন। বাসায় এসে চিন্তা ভাবনার পর তিনি অদ্ভুত এক কৌশল গ্রহণ করলেন। কৌশল অনুযায়ী পরদিন সকালে তিনি পাগলের বেশ ধরে লম্বা একটা লাঠি নিয়ে বাজারে গেলেন। মানুষজন দেখল বাহলুলের কাপড় চোপড় ঠিক নেই, হাতের লাঠিতে সোয়ার হয়ে তিনি চিৎকার করে বলছেন, এই তোমরা আমার সামনে থেকে সরে দাঁড়াও, নইলে আমার এই ঘোড়া তোমাদেরকে লাথি মেরে ফেলে দিতে পারে, তখন কিন্তু আমার কোনো দোষ দিতে পারবে না।
একজন বিজ্ঞ আলেম লাঠিকে ঘোড়া বানিয়ে অদ্ভুত আচরণ করছে দেখে মানুষজন তো অবাক হয়ে গেল। তারা বলাবলি করতে লাগল, বাহলুল পাগল হয়ে গেছে। তাদের একজন গিয়ে হারুনুর রশিদের কাছে এই খবর দিল।
খলিফা হারুন সব শুনে বললেন, তোমরা যা বলছো তা সত্য নয়, বাহলুল পাগল হয়নি, বরং তিনি দিনকে রক্ষা করার জন্য আমাদের কাছ থেকে পালাচ্ছেন।
এ ঘটনার পর খলিফা হারুন বাহলুলকে আর বাগদাদের বিচারপতি হিসেবে নিয়োগ দিলেন না। বাহলুলও দায়িত্ব এড়ানোর জন্য বাকি জীবন পাগলের বেশেই কাটিয়ে দেন।
বাহলুল একদিন হারুনুর রশিদের প্রাসাদে প্রবেশ করলেন। খলিফা তখনও প্রাসাদের দরবার গৃহে আসেননি, তাই সিংহাসন খালি পড়েছিল। বাহলুল সাথে সাথে নির্ভয়ে ও নির্দ্বিধায় খলিফার মসনদে উঠে বসলেন।
খলিফার দরবারের গোলামরা এ দৃশ্য দেখে হৈ হৈ করে ছুটে এলো এবং চাবুকের কয়েক ঘা লাগিয়ে টেনে হিঁচুড়ে সিংহাসন থেকে তাকে নামিয়ে আনল। নিচে নামিয়ে আনার পর বাহলুল কাঁদতে লাগলেন। এ সময় খলিফা হারুনুর রশিদ দরবারে প্রবেশ করলেন এবং বাহলুলকে কাঁদতে দেখে কারণ জিজ্ঞেস করলেন। গোলামরা ঘটনা খুলে বলল।
সব কিছু শুনে খলিফা গোলামদের তিরস্কার করলেন এবং বাহলুলকে সান্ত্বনা দিতে লাগলেন। কিন্তু বাহলুল বললেন, আমি আমার জন্য কাঁদছি না, তোমার জন্য কাঁদছি।
একথা শুনে খলিফা আঁতকে উঠে বললেন, মানে?
বাহলুল বললেন, আমি তো মাত্র কয়েক সেকেন্ড মসনদে বসেছিলাম, তাতেই কত অপমান কত নির্যাতন সহ্য করতে হলো। আর তুমি, তুমি যে সারা জীবন এই মসনদে বসছো, তোমাকে কি পরিমাণ অপমান ও শাস্তির সম্মুখীন হতে হবে ভেবে দেখেছো কি? নিজের পরিণতির কথা ভেবে তোমার ভয় করে না?
একদিন খলিফা হারুনুর রশিদের মনের অবস্থা ভালো ছিল না। বাহলুল আসতেই তাঁকে বললেন, বাহলুল, আমাকে কিছু উপদেশ দাও।
বাহলুল বললেন, হারুন, তুমি যদি কোনো মরু প্রান্তরে আটকে পড়ে যাও এবং সেখানে পিপাসায় মৃত্যুকে অনিবার্য মনে হয়, অথচ সাথে পানি না থাকে, সে অবস্থায় কে তোমাকে এক আঁজলা পানি দিলে তুমি তার বিনিময়ে কি দিতে প্রস্তুত?
হারুন বললেন, 100 স্বর্ণমুদ্রা।
বাহলুল বললেন, পানির মালিক যদি এতে রাজি না হয়?
হারুন বললেন, আমার খেলাফতের অর্ধেক এলাকায় তাকে দিয়ে দেব।
বাহলুল বললেন, এ পানি পান করার পর যদি তোমার প্রস্রাব বন্ধ হয়ে যায় এবং কেউ তার চিকিৎসা করে তোমাকে এ সংকট থেকে মুক্তি দান করে, তাকে কি প্রদান করবে?
হারুন বললেন, আমার খেলাফতের বাকি অর্ধেক তাকে দিয়ে দেব।
বাহলুল বললেন, অতএব এক আঁচলা পানি পান ও একবার প্রস্রাব করার চেয়ে যার মূল্য বেশি নয়, সেই খেলাফতের কারণে কি অহংকারী হওয়া উচিত? বরং এটাই কি উচিত নয় যে আল্লাহর বান্দাদের কল্যাণ সাধন করবে?
খলিফা হারুন একবার বাহলুলের পেছনে গোয়েন্দা লাগালেন। বাহলুলের মাজহাবি চিন্তাধারা ও অন্যান্য বিষয়ে খোঁজ খবর নিতে বললেন। কয়েকদিন পর গোয়েন্দা এসে রিপোর্ট দিল, বাহলুল মহানবীর আহলে বাইতের প্রতি অত্যন্ত মহব্বত পোষণ করেন এবং তিনি আহলে বাইতের ইমাম মুসা কাজেমের একজন একনিষ্ঠ বন্ধু ও অনুসারী।
এ কথা শুনে হারুনুর রশিদ বাহলুলকে ডেকে আনালেন। বাহলুলকে তিনি বললেন, শুনতে পেলাম তুমি মুসা ইবনে জাফরের বন্ধু ও ঘনিষ্ঠ অনুসারীদের একজন, তুমি নাকি তার পক্ষে আর আমার বিরুদ্ধে প্রচার চালাও, আর আমার হাতে শাস্তিভোগ থেকে বাঁচার জন্য পাগল সেজেছ?
বাহলুল বললেন, তাই যদি হয় তো আমাকে কি করবে?
এ কথাই হারুনুর রশিদ ক্রোধে আগুন হয়ে গেলেন। জল্লাদ মাসরুরকে হুকুম দিলেন, বাহলুলের পোশাক খুলে ফেলো, তার বদলে মালবাহী গাধার পিঠের গদি ওকে পরিয়ে দাও, আর ওর মুখে গাধার লাগাম লাগাও, তারপর ওকে সবগুলো প্রাসাদে ও গোসলখানাগুলোতে ঘুরিয়ে আনো, সবশেষে আমার সামনে এনে শিরচ্ছেদ করো।
মাসরুর হারুনের আদেশ অক্ষরে অক্ষরে পালন করল। এরপর বাহলুলকে হারুনের সামনে নিয়ে এলো এবং শিরশ্ছেদের জন্য প্রস্তুত হল। ঘটনাক্রমে এ সময় হারুনের মন্ত্রী জাফর বারমাকি এসে উপস্থিত হলেন। বাহলুলকে এই অবস্থায় দেখে জাফর প্রশ্ন করলেন, বাহলুল, কি অন্যায় করেছ?
বাহলুল বললেন, কোনো অন্যায় করিনি, যেহেতু সত্য কথা বলেছি তার পুরস্কার স্বরূপ খলিফা তার গর্বের পোশাক আমাকে পরিয়ে দিয়েছেন।
বাহলুলের একথায় হারুন, জাফর এবং উপস্থিত পরিষদবর্গ হাসি সামলাতে পারলেন না এবং অনেকক্ষণ হাসলেন। রাগ পড়ে যাওয়ায় হারুন বাহলুলের গা থেকে গাধার পিঠের গদি ও তার মুখ থেকে লাগাম খুলে ফেলতে এবং তার জন্যে জম কালো পোশাক আনার জন্য মাসরুরকে নির্দেশ দিলেন। মাসরুর আদেশ পালন করল, কিন্তু বাহলুল খলিফার দেয়া পোশাক স্পর্শ করলেন না, বরং নিজের মোটা জুব্বা পরিধান করে হন হন করে প্রাসাদ থেকে বেরিয়ে গেলেন।
শিশু কিশোর বন্ধুরা, রংধনুতে রয়েছে তোমাদের জন্য শিক্ষণীয় এবং মজার মজার গল্প। প্রতি বৃহস্পতিবার রংধনু শোনো, কেমন? আর হ্যাঁ, তোমরা যারা রংধনুতে অংশ নিতে চাও, তোমাদের ফোন নম্বর জানাও এই ঠিকানায়, রেডিও তেহরান 1982@gmail.com।
বন্ধুরা, আসরের এই পর্যায়ে তোমাদের সঙ্গে পরিচয় করিয়ে দেব বাংলাদেশের এক নতুন বন্ধুকে। হ্যালো, তোমার নাম কি?
আমার নাম ইরফানুল হক।
আচ্ছা, তোমার নামের অর্থ কি বলতো?
ইরফান নামের অর্থ হচ্ছে মেধা বা প্রজ্ঞা।
চমৎকার অর্থবোধক নাম তোমার। তো ইরফান, তুমি কোন স্কুলে এবং কোন ক্লাসে পড়ো?
আমি ফেনীর শাহিন একাডেমি স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণীতে পড়ি।
পড়াশোনা ছাড়া তুমি আর কি করো?
পড়াশোনার পাশাপাশি আমি গান শুনি, গান গাই ও খেলাধুলা করি।
তুমি যেহেতু গানও করো, তাই আজকের আসরে নিশ্চয়ই গান শোনাবে। তো প্রথমে কি গান শোনাতে চাও?
প্রথমেই আমি একটি হামদেবাড়ি তালা দিয়ে শুরু করতে চাই। গানটি লিখেছেন কবি গোলাম মোহাম্মদ এবং সুর করেছেন শিল্পী মশিউর রহমান।
তো ঠিক আছে, শুরু করো।
রোজ বিহানে একটা পাখি আল্লাহ আল্লাহ ডাকে, সেই পাখিটির গানে গানে হৃদয় দুলতে থাকে। রোজ বিহানে একটা পাখি আল্লাহ আল্লাহ ডাকে, সেই পাখিটির গানে গানে হৃদয় দুলতে থাকে। দিকে দিকে সে সুর তোলে সাড়া, ঘুম ভেঙে যায় সে সুর শুনে জাগে ঘুমের পাড়া। দিকে দিকে সে সুর তোলে সাড়া, ঘুম ভেঙে যায় সে সুর শুনে জাগে ঘুমের পাড়া। রঙিন আলো ছড়িয়ে পড়ে তখন শাখে শাখে, রোজ বিহানে একটা পাখি আল্লাহ আল্লাহ ডাকে, সেই পাখিটির গানে গানে হৃদয় দুলতে থাকে। ফুলে ফুলে রঙিন রেণু উড়ে, মৌমাছিরা তখন শুধু ঘোরে। ফুলে ফুলে রঙিন রেণু উড়ে, মৌমাছিরা তখন শুধু ঘোরে। গুনগুনিয়ে তখন সেজে গাইতে শুধু থাকে। রোজ বিহানে একটা পাখি আল্লাহ আল্লাহ ডাকে, সেই পাখিটির গানে গানে হৃদয় দুলতে থাকে। ভোরের বাতাস পাতায় পাতায় নাচে, পাপড়ি ঝাড়ে ঘাস ফুলেদের কাছে। ভোরের বাতাস পাতায় পাতায় নাচে, পাপড়ি ঝাড়ে ঘাস ফুলেদের কাছে। ঘাসে ঘাসে ফুলের রেণু
চতুর্দিকে মাখে, রোজ বিহানে একটা পাখি আল্লাহ আল্লাহ ডাকে, সেই পাখিটির গানে গানে হৃদয় দুলতে থাকে। রোজ বিহানে একটা পাখি আল্লাহ আল্লাহ ডাকে, সেই পাখিটির গানে গানে হৃদয় দুলতে থাকে। সেই পাখিটির গানে গানে হৃদয় দুলতে থাকে, সেই পাখিটির গানে গানে হৃদয় দুলতে থাকে।
বাহ, চমৎকার হয়েছে তোমার গান। তুমি কি কোথাও গান শেখো?
সাধারণত আমি গান শুনতে ভালোবাসি। কোনো একটি গান শুনলে সেটা আমি গুনগুন করে গাইতে থাকি, এভাবে আসলে গানটি শেখার চেষ্টা করি, আর এক্ষেত্রে আমার পরিবার আমাকে সহযোগিতা করে।
তো ইরফান, বড় হয়ে তুমি কি হতে চাও?
বড় হয়ে আমি একজন ভালো ইসলামী সঙ্গীত শিল্পী হতে চাই।
সে পূরণ হোক আমরা এ কামনাই করছি। তো সবশেষে রংধনু আসরের বন্ধুদেরকে তুমি কোনো পরামর্শ দিতে চাইলে তাও দিতে পারো।
এতক্ষণ ধরে এই প্রোগ্রামটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্থ সংস্কৃতির পাশে থাকবেন এবং সুস্থ সংস্কৃতিকে ছড়িয়ে দিবেন। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম। তো ইরফানুল হক, রংধনু আসরে অংশ নেওয়ার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ।
আর শিশু কিশোর বন্ধুরা, তোমরা ভালো ও সুস্থ থেকো। আবারও এ কামনা করে গুটিয়ে নিচ্ছি রংধনুর আজকের আসর।
কথা হবে আবারও পরের সপ্তাহে।
রংধনু আসর অনুষ্ঠানটি শুনলেন শ্রোতা বন্ধুরা। প্রান্তিক আয়োজনে এখন রয়েছে কথাবার্তা।
শ্রোতা বন্ধুরা, 28 অক্টোবর বৃহস্পতিবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাব। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম। বাংলাদেশের শিরোনাম, 12-17 বছর বয়সী শিক্ষার্থীদের টিকা দেওয়া শুরু 1 নভেম্বর। দৈনিক প্রথম আলো, শেখ হাসিনা সরকার কখনো খালি মাঠে গোল দিতে চায় না। দৈনিক মানবজমিন, দেশের অগ্রযাত্রাকে ব্যাহত করতেই কুমিল্লার ঘটনা। ধর্ম প্রতিমন্ত্রী, দৈনিক ইত্তেফাক, টি-20 র্যাঙ্কিংয়ে অবনতি বাংলাদেশের। দৈনিক যুগান্তর, ভুয়া আইডি থেকে গুজব ছড়ানো হচ্ছে ভারতীয় হাই কমিশন। দৈনিক কালের কণ্ঠ, বিশ্বকাপের অপ্রতিরোধ্য দল যেভাবে বদলে গেল পাকিস্তান। দৈনিক নয়া দিগন্ত। এবার ভারতের শিরোনাম, ইউটিউব দেখে সন্তানের জন্ম দিল কিশোরী, কান্না শুনে জানলেন মা বাবা, কেরলে গ্রেফতার যুবক। দৈনিক আনন্দবাজার পত্রিকা, আগামী কয়েক দশক ভারতীয় রাজনীতির কেন্দ্রে থাকবে বিজেপি, বিস্ফোরক প্রশান্ত কিশোর। দৈনিক সংবাদ প্রতিদিন, পাকিস্তানের জয় উদযাপন দেশদ্রোহ, যোগীর রাজ্যে 3 কাশ্মীরি পরোয়া গ্রেপ্তার। দৈনিক আজকাল। শ্রোতাবন্ধুরা, শিরোনামের পর এবার দুটি খবরের বিশ্লেষণে যাচ্ছে। জনাব সিরাজুল ইসলাম, কথাবার্তার আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি। জনাব সিরাজুল ইসলাম, নরসিংদীতে ইউপি নির্বাচনকে ঘিরে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষ, নিহত 2। দৈনিক প্রথম আলো সহ বাংলাদেশের প্রায় সব পত্রিকায় এই খবর এসেছে, কি বলবেন আপনি?
আপনাকে ধন্যবাদ। বাংলাদেশের নরসিংদী জেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে যে সহিংস ঘটনার খবর দৈনিক প্রথম আলো সহ বাংলাদেশের বিভিন্ন পত্র পত্রিকা দিয়েছে, সে খবরটি আমি মনে করি আমাদের বাংলাদেশের সমাজ ব্যবস্থায় যে রাজনৈতিক ক্ষমতা চর্চার প্রচণ্ড রকমের লিপসা আছে তার বহিঃপ্রকাশ। বাংলাদেশের সমাজে রাজনৈতিক অভিলাষ, রাজনৈতিক কাহেশ, রাজনৈতিক লোভ লালসা এত তুঙ্গে উঠেছে যে মারামারি খুনোখুনি করে ক্ষমতা দখল করাটা জরুরি মনে করছে যারা এই ক্ষমতা পেতে চায়। বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় দীর্ঘদিন ধরে এবং তার সামনে এখন আর কোনো প্রতিদ্বন্দ্বী নেই, বিরোধী দল নেই অ্যাকচুয়ালি। সেক্ষেত্রে আওয়ামী লীগের টিকিট নিয়ে ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে যে কোনো পর্যায়ের জনপ্রতিনিধি নির্বাচিত হতে পারলে একটা প্রচণ্ড রকমের ক্ষমতার বলয়ে ঢুকে যাওয়ার যেমন সুযোগ হবে, তেমনি ওই সমস্ত ক্ষমতাকে ব্যবহার করে নানা রকমের স্বার্থ হাসিল করার পথ সুগম হবে, এই কথা মোটামুটিভাবে দলের নেতাকর্মীরা নিশ্চিত। সেই কারণে এখন কে যোগ্য আর কে অযোগ্য এটি আর বড় কথা না, এখন স্বার্থ এবং রাজনৈতিক ক্ষমতা হাতে পাওয়া এ দুটি বিষয় হয়ে দাঁড়িয়েছে সবচেয়ে বড় ব্যাপার, যার কারণে এখন বাংলাদেশে এই রাজনৈতিক হানাহানিগুলো হচ্ছে এবং বিভিন্ন জায়গায় বিদ্রোহী প্রার্থী দেওয়ার ঘটনা ঘটছে। বিদ্রোহী প্রার্থী দেওয়ার ঘটনা আগেও ছিল এবং আমি সবসময় মনে করি যে রাজনৈতিক ক্ষমতা কুক্ষিগত করার চিন্তা থেকে, অর্থাৎ রাজনীতির যে ক্ষমতা এবং ক্ষমতা চর্চা করতে পারলে অনেক কিছু লাভ করা যায়, এই সুবিধাটা পাওয়ার ধান্দা থেকেই মূলত এই যে মারামারি, হুড়োহুড়ি এবং বিদ্রোহী প্রার্থী হওয়ার প্রচেষ্টা। কিন্তু রাজনীতিবিদদের যদি দেশ গঠনের এবং দেশের জনগণের সেবা করার জন্য অনেক দায়িত্বশীলতার যে ভূমিকা ছিল সেই ভূমিকা পালন করতে হতো, তাহলে কিন্তু এইরকম কথা, এই রকমের মারামারি খুনোখুনি করে ক্ষমতা দখল করার কথা ছিল না, কারণ তখন দায়িত্ব পালনের প্রশ্ন ছিল। তো যাই হোক, এ ঘটনা নিশ্চয়ই নিন্দনীয়। আমরা আশা করব এই ধরনের ঘটনা পুনরাবৃত্তি ঘটবে না, বরং সমাজ থেকে এই ধরনের ঘটনা কিভাবে নস্যাৎ করে দেয়া যায় তার প্রচেষ্টা আমাদের জাতীয় পর্যায়ের নেতৃবৃন্দের নেওয়া উচিত।
জনাব সিরাজুল ইসলাম, ইয়েমেনে পরাজয় মেনে নেওয়া ছাড়া সৌদি জোটের সামনে আর কোনো পথ নেই, একথা বলেছেন ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলনের নেতৃত্বাধীন সরকারের প্রতিরক্ষা মন্ত্রী। আপনার পর্যবেক্ষণ কি?
জি, ইয়েমেনের প্রতিরক্ষা মন্ত্রী মোহাম্মদ আল আতেফি বলেছেন যে সৌদি জোটের সামনে এখন পরাজয় ছাড়া আর কোনো কিছু নেই, তাদেরকে পরাজয় মেনে নিতেই হবে। আমি মনে করি কথাটি সত্য, এই অর্থে যে ইয়েমেনকে দুই দিনের ভেতরে কব্জা করে সৌদি আরব যে সমস্ত লক্ষ্য নিয়ে ইয়েমেনে আগ্রাসন চালিয়েছিল সেই লক্ষ্যগুলো অর্জন করবে বলে ঘোষণা দিয়েছিল, কিন্তু দুই দিন তো দূরে কথা, আজকে ৬ বছরের বেশি, ৬.৫ বছর হচ্ছে ইয়েমেনে আগ্রাসন। সেখানে সৌদি আরব শুধু একা হামলা চালায়নি, সৌদি আরবের সাথে রয়েছে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, সুদান, মিশর, তো এরকম কতগুলো দেশ মিলে ইয়েমেন একটি গরিব দেশ, সেই দেশের উপর আগ্রাসন চালিয়েছে এবং সাধারণ হুতি যোদ্ধাদের বিরুদ্ধে লড়াই করছে। ইয়েমেনের সেনাবাহিনীর একটা বড় অংশ অবশ্যই হুতি যোদ্ধাদের সঙ্গে রয়েছে, কিন্তু বাস্তবতা হচ্ছে এই যে আজ পর্যন্ত হুতি যোদ্ধাদেরকে উৎখাত করা, নির্মূল করা তো দূরের কথা, বরং ইয়েমেনের একটি বড় অংশও তারা নতুন করে দখল করে নিতে পারেনি, বরং সৌদি জোটের এবং তাদের অনুগত ভাড়াটের লোকজনের নিয়ন্ত্রণে যে সমস্ত এরিয়া ছিল, যে সমস্ত এলাকা ছিল, সে সমস্ত দিন দিন হুতি আনসারুল্লাহ আন্দোলন এবং তাদের সমর্থিত সেনাবাহিনী মুক্ত করছে। সাম্প্রতিক ঘটনা হচ্ছে মারিব প্রদেশ, এটি কৌশলগত দিক দিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মারিব প্রদেশ হচ্ছে তেল সমৃদ্ধ একটি প্রদেশ। পক্ষান্তরে আমরা দেখেছি যে সৌদি আরব প্রথম দিকে ইয়েমেনে প্রচণ্ড রকমের আগ্রাসন চালালেও আস্তে 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 কিন্তু হুতিরা রুখে দাঁড়িয়েছে এবং তাদের সমর্থিত সামরিক বাহিনী এখন সৌদি আরবের গভীরে হামলা চালাচ্ছে এবং সেই হামলার ক্ষয়ক্ষতি পরিমাণ এমন যে বিশ্ব অঙ্গনে প্রভাব ফেলছে। সৌদি আরবের আরামকো তেল স্থাপনার উপর যে হামলা চালিয়েছে তাতে আন্তর্জাতিক তেলের বাজারে কিন্তু বিরাট প্রভাব পড়েছে। সেক্ষেত্রে হুতিদের সামনে সৌদি আরব এখন অসহায় হয়ে পড়ছে দিন দিন, ফলে তাদের সামনে আসলেই এমন একটি সময় এসে দাঁড়িয়েছে যেখান থেকে তাদেরকে পরাজয় মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। আমি বিশ্বাস করি যে সময়ের ব্যবধানে তারা নিশ্চয়ই পরাজয় মেনে যদি মুখে নাও নেয় তাহলেও ইয়েমেন থেকে হাত গুটিয়ে নিতে হবে, এটি অবধারিত।
জনাব সিরাজুল ইসলাম, আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি।
জি জনাব বাবুল আক্তার, আপনাকে এবং রেডিও তেহরানের অগণিত শ্রোতাকে আমার পক্ষ থেকেও অনেক অনেক ধন্যবাদ।
এবার ভারতের বিস্তারিত খবর তুলে ধরছে। দৈনিক আনন্দবাজার পত্রিকার শিরোনামের খবরে বলা হয়েছে, ঘরে বসে ইউটিউব দেখে সন্তানের জন্ম দিল কেরলের 17 বছরের কিশোরী। ঘুণাক্ষরেও টের পেলে না কিশোরীর বাড়ির লোকেরা। শেষ পর্যন্ত মেয়ের ঘর থেকে বাচ্চার কান্না শুনে দরজায় আকুল ধাক্কা। দেখা গেল কিশোরী মায়ের কোলে শুয়ে তাঁর শুনে কাঁদছে সদ্য ভূমিষ্ঠ। তড়িঘড়ি মা ও সন্তানকে হাসপাতালে পাঠানো হয়। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে কেরলের মলপ্পুরমে। পুলিশ কিশোরীর গর্ভে সন্তানের জন্মদাতা যুবককে গ্রেফতার করেছে। পাকিস্তানের জয় উদযাপন দেশদ্রোহ, যোগীর রাজ্যে 3 কাশ্মীরি পরোয়া গ্রেফতার। দৈনিক আজকাল পত্রিকার এই শিরোনামের খবরে বলা হয়েছে, টি টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্যায়ের ম্যাচে পাকিস্তানের কাছে হেরেছে ভারত। সেই খেলার সময় কলেজের হোস্টেলে বসে উল্লাস করেছিল কাশ্মীরি ছাত্ররা, সেজন্য 3 কাশ্মীর পরোয়াকে গ্রেফতার করল আগ্রার পুলিশ। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের টুইটারের পেজে লেখা হল, ধৃতদের বিরুদ্ধে দেশদ্রোহের মামলা করা হবে। শ্রোতা বন্ধুরা, কথাবার্তা আজকের আসর এখানে গুটি নিচ্ছে, কথা হবে আবারও আগামী আসরে।
কথাবার্তা অনুষ্ঠান দেখছিলেন শ্রোতা বন্ধুরা, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, এখনই বিদায় নিতে হবে। তবে যাওয়ার আগে বিশ্ব সংবাদ শিরোনামগুলো আরও একবার। ইরান নয় পরমাণু সমঝোতা লঙ্ঘনকারীরাই আলোচনা থেকে দূরে রয়েছে, পাশ্চাত্যের চাপের মুখে জানালেন ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী। সৌদি আরবের সঙ্গে বাণিজ্যিক লেনদেন আবার শুরু হয়েছে বলে জানালেন ইরানি কর্মকর্তা। ব্যাংকিং লেনদেনের সংকট কাটিয়ে ওঠার আশাবাদ। কুমিল্লা সহ বাংলাদেশের 6 জেলায় সম্প্রতি সাম্প্রদায়িক হামলার ঘটনা তদন্ত করার জন্য সংশ্লিষ্ট জেলা জজদের প্রতি হাইকোর্টের নির্দেশ। এবং ভারত চীনের মধ্যে সীমান্ত সংঘাত ও উত্তেজনার মধ্যে চীনের নয়া সংশোধিত সীমান্ত আইন নিয়ে উদ্বেগ প্রকাশ করল নয়া দিল্লি। শ্রোতা বন্ধুরা, আপনারা ভালো সুস্থ থাকুন এ কামনা করে, এবং আজই আমাদের নৈশ অধিবেশন শোনার আমন্ত্রণ জানিয়ে রেডিও তেহরান থেকে আমি বাবুল আখতার এখনকার মতো এখানেই বিদায় চাইছি। খোদা হাফেজ। Thank you.